الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم محترم ومكرم حضرات علماء کرام معزز حاضرین اللہ رب العزتের بہت بڑا احسان و مہربانی আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে দিনই কিছু কথা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমি একটা বিষয়ে আজকে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করে শুনবেন, সে বিষয়টা হল যে আমরা যেখানেই যাই আমাদের মজলিসগুলোকে ইসলাহী মজলিস বলা হয়। ইসলাহ শব্দের অর্থ হল সংশোধন, তার অর্থ হল যে আমি এবং আপনি প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার ভিতরে আছি, সে সমস্যার সমাধান কি এবং সে সমস্যাগুলো কি ধরনের, এই বিষয়ে আলোচনা আমাদের মজলিসের ভিতর হয়ে থাকে। ইরান তোরান কথা, কিস্সা কাহানি এগুলো আমরা বলি না, বলা মুনাসিব মনে করি না। তো আজকে এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ সকলেই মুসলমান, সব মুসলমানদের গন্তব্য স্থান হল জান্নাত। ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক, গন্তব্যস্থান হল আলেম গায়রে আলেম তাবলিগি পীর মুরিদি যত লাইন আছে, মুসলমান যদি হয় তাহলে তার উদ্দেশ্য যাবে কোথায়? আর জান্নাতে তারা যাবে যারা আল্লাহর মেহমান হবে। জান্নাতে তারা যাবে যারা আল্লাহর, যারা আল্লাহর মেহমান হবে না তারা জান্নাতে যাবে না। তো আমাদের সমাজের মধ্যে বিভিন্ন উপাধি অর্জন করার একটা তৎপরতা বর্তমানে বহুত বেশি হয়ে গেছে। ওলামায়ে কেরামদের মধ্যে, আপনাদের মধ্যে এই উপাধি ওই উপাধি, কার্ড যদি একটা ভিজিটিং কার্ড নেওয়া হয় নাম তালাশ করে পাওয়া যায় না, এতগুলো উপাধি, বুঝে আসছে না? তো এখন বিষয়টা হল আলেম হইলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, মুফাসসির হইলাম, বা আপনি বিজনেসম্যান হইলেন, এই হইলেন সেই হইলেন, ইম্পোর্ট এক্সপোর্ট অনেক কিছু করলেন, কিন্তু আল্লাহর তালার জান্নাতে যদি যাইতে হয় তা আল্লাহর মেহমান হয়ে যাইতে হবে। কি আল্লাহর মেহমান কারা? আল্লাহর মেহমান হওয়ার জন্য মাত্র একটা কাজ। কটা কাজ? ওলামায়ে কেরাম এখানে বড় বড়, ওলামায়ে কেরাম আমার থেকে বড় বড় হুজুরা বসে আছেন, তাই নিলাম কাজ কয়টা? যারা মাত্র একটা কাজ করবে তারা আল্লাহর মেহমান হইয়া আল্লাহর জান্নাতে যাবে। আর যারা ওই কাজটা করবে না আল্লাহর জান্নাতে যাবে না। হাফেজ সাহ, মুফতি সাহ, মুহাদ্দিস সাহ, পীর সাহ যেতে পারবে না। আল্লাহ, লক্ষ্য করে শুনবেন, এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করছেন। কোরআনে কারিমের যে আয়াতে কারিম আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমের ভিতরে এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আমি আপনাদের এখানে আগেও দু একবার আসছি, আসলে মানুষের আগমন হয়েছে ঊর্ধ্ব জগৎ থেকে, কার? মানুষের। আর মানুষের যে বাহনটা, এই যে দেহটা, এটা আসতে মাটির থেকে। আর মানুষ আবার ঊর্ধ্ব জগতে যাবে, তবে আসতে শুধু মানুষ, যাবে মানুষের বাহন লয়ে, যাবে বাহন নিয়ে। শুধু মানুষ যাবে না, মানুষ মানুষের বাহন নিয়ে যাবে। কোথায়? ঊর্ধ্ব জগতে। কারণ জান্নাতের অবস্থান ঊর্ধ্ব জগতে, জান্নাত দুনিয়াতে না। যে এরিয়াতে আমরা আছি এটা হল জাহান্নামের এরিয়া, জান্নাত হল ঊর্ধ্ব জগতে। ঊর্ধ্ব জগৎ থেকে মানুষ আসছে, আর এখান থেকে মানুষের বাহন তৈরি হয়েছে। এই যে এটা বাহন, দেহ, শরীর, এটা তৈরি হয়েছে এখানে। কিন্তু এখানে মানুষ আসার পরে, আমি কাল বলছি কয়টা? একটা। এখানে আসার পরে, এই বাহনে বসার পরে, মানুষ যদি মানুষ থাকে, মানুষ যদি আসতে মানুষ, এখানে আসার পরে থাকলো কি? মানুষ। তো এটার নাম কোরআনের ভাষায় ইস্তেকামাত। কোরআনের ভাষায় কি? তো যেই মানুষটা এখানে আসার পরে ইস্তেকামাতের সাথে থাকবে, ওই মানুষটার ডিপার্চার এখান থেকে যখন হবে, তো আল্লাহ তালার মেহমান হয়ে হবে। আর ওই মেহমানের ইস্তেকবাল এবং অভ্যর্থনার জন্য ধনী হোক গরিব হোক, বিল্ডিংয়ে থাকুক, ঝুপড়ির মধ্যে থাকুক, বস্তির মধ্যে থাকুক, সে যদি মানুষ হয় তাহলে তার ইস্তেকবাল এবং অভ্যর্থনা করার জন্য আল্লাহ পাকের গেস্ট হাউস হল জান্নাত, মেহমানখানা। সেই জান্নাত থেকে আল্লাহ পাক 500 রহমতের ফেরেশতা তার বাসায় পাঠাবেন তাকে নিয়ে যাওয়ার জন্য। কয়জন? 500। কি নিয়ে আসবে? হারিরা দিন বাইদা, বাইদা মানে সাদা, হারিরা মানে রেশম, রেশম কাপড় সবচেয়ে দামি। এই দামি রেশমের কাপড় ঘ্রাণযুক্ত ওইটা নিয়ে তারা আসবে, সকলের হাতে থাকবে। দুই লাইনে তারা দাঁড়াবে, হযরতে আজরাইল আলাইহিসসালাম জান নিয়ে তাদের হাতে দিবে, তারা একজন আরেকজনের হাত পরিবর্তন করতে করতে তারা নিয়ে আল্লাহ পাকের দিকে চলে যাবে, উপরে ঊর্ধ্ব জগতে চলে যাবে। তো আসছিল কোন জায়গা থেকে? যাবে কোথায়? ঊর্ধ্ব জগতে। তবে এইটা এখন না, এই যে দেহটা, দুজনের দেহ হইতে পারে এই দেহটা। এই দুনিয়াতে আসার পরে কয়জনের দেহ হইতে পারে? আল্লাহর বন্ধুর দেহ হইতে পারে, তো সম্মান। আবার আল্লাহ পাকের শত্রু দুশ্মনের দেহ হইতে পারে, নাউজুবিল্লাহ। বন্ধু যারা তাদের জন্য গেস্ট হাউস, তার নাম হল জান্নাত। আর আল্লাহর বন্ধু যারা হবে না, ইস্তেকামাতের সাথে থাকবে না, তারা হবে আসামি, মুজরিম। আরবিতে বলে মুজরিমিন, বহু বচন। মুজরিম মানে আসামি, মুজরিম, অপরাধী। তাদেরকে জন্য আল্লাহ পাক আরেকটা জায়গা বানাইছেন, তার নাম হল জাহান্নাম, নার। জাহান্নাম সেটা হল আল্লাহ পাকের জেলখানা। জায়গা কয়টা হল? মেহমানখানা, জেলখানা। মেহমানখানায় এক গ্রুপ যাবে, জেলখানায় ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাইদ। এক গ্রুপ যাবে কোথায়? জান্নাতে। এক গ্রুপ যাবে জাহান্নামে। জান্নাতে যাবে কারা? যারা মেহমান হবে। মেহমান হয় কে? বন্ধু। মেহমান মানুষ কাকে বানায়? না শত্রুকে বানায়, মেহমান বানায় বন্ধুকে। ব্যাস, যারা বন্ধু হইয়া মেহমান হইয়া এখান থেকে যাদের ডিপার্চার হবে, ফেরেশতারা নিয়ে যাবে। তবে এই দেহটা আমরা নিয়ে যাই কোথায়? কবরস্থানে, পাশাপাশি কবর। একজন আল্লাহর বন্ধুর কবর, আর একজন আল্লাহর শত্রুর কবর। লা ইস্তাবি আসহাবুন নারি ও আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি
হুমুল ফাইজুন,
দুজন। আল্লাহ রাসূল বলেন যে কবরটা এর ভিতরে যে দেহটা, এই দেহটা যদি আল্লাহর বন্ধুর দেহ হয় তো মাটি তার সাথে ভালো আচরণ করবে, আর যদি শত্রুর দেহ হয় তাহলে মাটি তার সাথে খারাপ আচরণ করবে। বন্ধুর সাথে যে আচরণ করবে সেটা করবে না, পাশাপাশি। এই জন্য হাদিসের ভিতরে আসতে, মাটির ভিতরে যখন একটা দেহ রাখা হয় তখন ওই মাটি বলে যদি আল্লাহর বন্ধুর হয় যে এই আমার উপরে, আমার এটা তো মাটির পিঠ, আমরা আছি মাটির গুলশান থাকে, নোয়ারিতে থাকে, না যে যেখানেই থাকে, এটা মাটির পিঠ, যাব মাটির দেহ যাবে কোথায়, মাটির পেটে। একটা হলো পিঠ, এটাকে বলা হয় জহরুল আর্জ, আর একটা হলো পেট, এটাকে বলা হয় বাতনুল আর্জ, বাতন মানে পেট। একটা হলো এখন আসি মাটির পিঠে, যাব মাটির পেটে। এখন মাটির পেটে যেই ব্যক্তি, যেই ব্যক্তির দেহটা রাখা হলো, ও যদি আল্লাহর বন্ধুর দেহ হয় তো ওই মাটি তাকে বলে যে আমার পিঠের উপরে যত মানুষ চলাফেরা করত তুমি তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলে আমার, আজকে তুমি আমার নিকটে আসছ, আমি কত সুন্দর আচরণ করতে পারি তোমাকে আমি দেখাইতেছি। তখন সেই মাটি তার জন্য প্রশস্ত হয়ে যাবে, কবরটা ওরকম কনজাস্টেড থাকবে না। আল্লাহ রাসূল বলেন কট্টক হবে কামাল দিল বাসার, যতদিন পর্যন্ত মানুষের দৃষ্টি যায় এত দূর পর্যন্ত কবরটা তার জন্য প্রশস্ত হয়ে যাবে। আর যদি আল্লাহর বন্ধু না হয় তাহলে মাটিতে বলবে যে আমার পিঠের উপরে যারা চলত তোমার থেকে অপছন্দনীয় নিকৃষ্ট আর কেউ ছিল না, আজকে তুমি আমার হাতে ধরা খাইছ, আমি কেমন করতে পারি তোমাকে আমি দেখাইতেছি। এই বলে মাটি চাপ দিবে, আল্লাহর দুই পাশ থেকে মাটিতে কি দিবে, চাপ দিবে। আল্লাহ রসুল এরকম দেখাইছেন, এরকম যে এক হাতে যে আঙ্গুলটা যেরকম আর এক হাতের ভিতরে ঢুকে গেছে, এক পাঁচ জোড়ের হাড্ডি আর এক পাঁচ জোড়ের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এবং সে এত জোরে চিৎকার করবে, তার চিৎকারকে বিশ্বের সমস্ত মাখলুক শোনে, ইল্লা সাকালাইন, শুধু জিন এবং ইনসান এই দুইটাই শোনে না। এই জন্য দেখবেন অনেক সময় গরু বাঁধতে রাখছেন কবরের পাশে, খুঁটা অনেক মজবুত, রশি অনেক মজবুত, এত জোরে ছুটছে, রশি মচি ছুটে লইয়া চোখ টোক লাল হয়ে দৌড় তো দৌড় গরুকে ধরা যাচ্ছে, দেখছেন না গ্রামে লোকের হয় না, কারণ কি, কারণে আল্লাহ রাসূল বলেন যে ওই যে অনেক সময় ওই যে শাস্তি হয় সে, এই জন্য থানার পাশে দেখবেন অনেক মানুষ থানার পাশে বাড়ি বাড়িতে চান, কারণ যে মানুষদেরকে যে রিমান্ডে নিয়ে আছে, মারধর করে, কান্নাকাটির আওয়াজ যদি ঘুমের ভিতরে শোনে চিৎকার, তো তারা ঘুমাসবে, ঘুমাসবে না। আল্লাহ তোমার দোস্ত, ওখান থেকে আমরা যে আসছি সকলেই ঊর্ধ্ব জগৎ থেকে, কারণ মানুষের জন্ম ঊর্ধ্ব জগতে, সব মানুষের জন্ম একদিনে এক টাইমে এক জায়গায়, ওখান থেকে আমরা দুনিয়ার জগতে আসছি। আর দুনিয়ার জগতে মানুষ যে জিনিসটা এটা হলো অদৃশ্য, মানুষ দেখা যায় না, যেটা দেখা যায় এটা মানুষ না, এটা মানুষের বডি, মানুষের দেহ, কথা বুঝছেন, মানুষের দেহ, এটা কার দেহ, আমার দেহ, কি বলবো আমি তো, আমার দেহ, আমি আর আমার কি একে বাবা, এটা কার, আমার, প্রত্যেকেই দেখেন এটা কার, আমার হাত, আমার মাথা, আমার চোখ, আমার কান, এসব মিলেই তো আমার দেহ, তো আমার আর আমি কি এক, সবাই জানে, আমি যে কথাগুলো বলবো সবাই বুঝেন, আমরা দেখবেন ইন্তেকালের সময় কখন কারো ইন্তেকাল হয়ে গেলে মসজিদ থেকে ঘোষণা দেয় অমুক সাহেবের ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চারা কান্না করে আম্মু জলদি আসো, আব্বু নাই, কে নাই, তো আব্বু যে চলে গেছে ও কি দেখছে, এই যে চাদরের ভিতরে তাকে রাখা আছে, তো বুঝে গেলে হাদিস আপনা আসে, কি বলেন, হাদিস সাহেব হইতো তাহলে মুয়াজ্জিন সাহেব ঘোষণা মিথ্যা না সত্য, যে হাদিস সাহেব চলে গেছে চাদরের নিচে আছে, তো বোঝা গেলে এ হাদিস সাহেব না, হাদিসাব এইটার মধ্যে ছিল, হাদিসাব বের হয়ে গেছে, কথা বলছেন? তো যে বের হয়ে গেছে সে আসছে কোন জায়গার থেকে? ঊর্ধ্ব জগৎ থেকে, এখানে ছিল। তো এটা হল তার জন্য তার বাহন। ও যদি এর ভিতর থাকে, বাহনটা সচল থাকে, এই সচল হওয়ার নাম হায়াত। আর ও যদি ভিতর থেকে বের হয়ে যায় তো বাহনটা অচল হয়ে যায়, এই অচল হওয়ার নাম মৌ। সচল আর অচল, এই জন্য সচল হয়েছি যার ইচ্ছায় অচল হব, সচল হয়েছি যেখানে যার ইচ্ছায়, অচল হবে ওইখানে তার ইচ্ছায়। কথা কি বুঝছেন? সচল আর অচল আল্লাহ তালা কোনো বান্দার হাতে দেন নাই। সচল হওয়ার নাম হায়াত, অচল হওয়ার নাম মৌ। সচল আল্লাহ করেন, অচল আল্লাহ করেন। তো এই যে এখানে আমরা বর্তমানে সচল, আলহামদুলিল্লাহ আমাদের হায়াত আছে, কিন্তু এই হায়াতের মধ্যে আমি হয়তো আপনাদেরকে বলছি না বললে শুনেন, হায়াত আমাদের দুইটা, কয়টা? মানে আমরা দুইবার সচল হব, দুইবার অচল হব। তো দুইটা মৌত, দুইটা হায়াত। আমরা যখন ঊর্ধ্ব জগতে ছিলাম অচল ছিলাম, রূহ ছিল, দেহ ছিল না। এখানে রূহও আছে, দেহ আছে। এই কয়েকদিন পরে যেটাকে আমরা মৌত মনে করি, তারপরে রূহ চলে যাবে রূহের জায়গায়, দেহ থাকবে, একসাথে থাকবে না। এই একসাথে থাকার নামও কি? মৌত। একসাথে থাকার নামও মৌত। আবার আল্লাহ পাক একসাথে করবেন। একসাথে করার পরে, ওই যে বললাম, একসাথে করার পরে সকলকে আল্লাহ পাক একটা ময়দানে জমা করবেন, সেই ময়দানের নাম হাশরের ময়দান। সেখান থেকে আল্লাহ পাক দুই জায়গার টিকিট বিতরণ করবেন। কিন্তু এই প্রথম হায়াতের মধ্যে, ওইটা দ্বিতীয় হায়াত, প্রথম হায়াতের মধ্যে যারা আল্লাহর বন্ধু হইয়া ওখানে যাবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিবেন ডান হাতে, আর ওখানে যায় আল্লাহ তালার বন্ধু যারা হবে না তাদেরকে আল্লাহ জাহান্নামের টিকিট দিবেন বাম হাতে। ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হামু ইকরাউ কিতাবিয়া, যাদের ডান হাতে আমলনামা দিবে তারা বলবে যে ভাই আমার আমলনামা পড়ো, আমি পাশ হয়ে গেছি, জান্নাতের টিকিট পেয়ে গেছি। বুঝে আসছে না? আবার কিছু মানুষ কিসের টিকিট পাবে? জাহান্নামের টিকিট পাবে। এখানে আমরা সবাই মিলেমিশে আছি, ওখানে মিলেমিশে থাকা দেবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ভিন্ন হয়ে যাও, আজকে একসাথে থাকার সুযোগ নাই। কারণ এক গ্রুপ জাহান্নামী, এক গ্রুপ জান্নাতি, দুই গ্রুপ একসাথে থাকতে পারবে না। কথা বুঝে আসছে? এখন আপনি বলতে পারেন যে আমার তো টাকা আছে, টাকা দিয়ে লাইন চেঞ্জ করে ফেলব, বা আপনি মনে করেন যে আমার ক্যাডার বাহিনী আছে, ডাক দিব ওরা এসে আমার ওই লাইনে দাঁড়া করে দিবে। আল্লাহ বলে ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার মাল, তোমার এই ক্যাডার বাহিনী, এতে কিছুর দ্বারা তুমি কিছু করতে পারবে না, সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে থাকবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, এদিক সেদিক করার কারো কোনো সুযোগ থাকবে না। তো আমার দোস্ত, লম্বা কথা বলব না, কাজ মাত্র একটা, কয়টা? ঊর্ধ্ব জগৎ থেকে কি আসছে? মানুষ কি আসছে? সব মানুষ আসত, সব মানুষ, কারণ আল্লাহ তালা বানাইছেন ঊর্ধ্ব জগতে মানুষ, ঊর্ধ্ব জগৎ থেকে আসছে মানুষ, যে কোনো ঘরে হোক, এই বডিটা যে কোনো ঘরে তৈরি হোক, ইহুদির ঘরে তৈরি হয়েছে, তাও ইহুদির ঘরে তৈরি হওয়া বডির ভিতরে, গাড়ির ভিতরে বসতে কি? মানুষ। হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে কি বসে? মানুষ। মানুষ ছাড়া কেউ নেই। কিন্তু এই মানুষ দেহ নামে গাড়িতে বসে দুনিয়ার জগতে যখন আসে, তখন এই মানুষের সাথে এই যে হায়াতটা, এই হায়াতের মধ্যে আল্লাহ পাক ওয়াহাদাইনাহু নাজদাইন, আল্লাহ বলেন মানুষের জন্য আমি দুইটা অপশন রাখছি, কয়টা? ওহাদাই না হুদাস দেয়। একটা হল সে মানুষ ছিল, মানুষ থাকবে, আর একটা হল মানুষ হয়ে আসছে কিন্তু মানুষ থাকল না। কয়টা হল? মানুষ থাকল না। এই জন্য আমি হুজুর হইতে বলি না, আমি বলি মানুষ হল। এই মুহূর্তে বিশ্বের ভিতরে মানুষের অভাব, ঈশ্বর অভাব, পীরের অভাব নাই, ঘরে ঘরে পীর, হাফেজ আলেম আলেমা হাফেজা, বুঝেননি? প্রত্যেক ঘরে তালাশ করলে দেখবেন যে ঘরের ভিতরে হাফেজ আছে, আলেমা আছে, হাফেজ আছে, আলেম আছে। অভাব কিসের? হ্যাঁ, মানুষের অভাব। আর দুনিয়া বানাইছেন কার জন্য? যতদিন একজন মানুষ থাকবে ততদিন দুনিয়া থাকবে, কথা কি বলছেন? কজন মানুষ থাকবে? কিন্তু আপনাদের কি ধারণা, যেদিন কেয়ামত হবে ওই দিন দুনিয়ার কি মানুষ খালি হয়ে যাবে? যেদিন কেয়ামত হবে ওদিন মানুষ থাকবে না, এক দুজন থাকবে। আল কারিয়া তুমাল কারিয়া অমাদ্রা তামাল কারিয়া ইয়াওমা কুনু নাসু, ইয়াওমা কুনু নাসু, নাস মানে কি? কাল ফরাশিল মফসুস, তার অর্থ লক্ষ 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 মানুষ থাকবে কিন্তু সে মানুষ না, সত্যিকারে
মানুষ না।
কারণ মানুষ যদি হইত তাহলে কেয়ামত হইত না। তার কারণ হল যে যেই কাজের জন্য যাকে বানানো হয় সেটা কমপ্লিট হওয়ার আগে সেটাকে নষ্ট করা যায়। আপনি একটা প্যান্ডেল বানাইছেন, এখানে মাহফিল করবেন, এবং মাহফিল হওয়ার আগেই কি প্যান্ডেল ভেঙে ফেলবেন? যদি ভেঙে ফেলে বলবেন যে পাগল, কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বানাইল বাচ্চারা, মাহফিল হওয়ার আগেই কি বানাইছেন? আল্লাহ কার জন্য? তো বুঝা গেল যতদিন পর্যন্ত মানুষ থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে, কেয়ামত হবে না। কয়জন? একজন। কাবা বানাইছে কার জন্য? হ্যাঁ, যতদিন পর্যন্ত মানুষ থাকবে ততদিন পর্যন্ত কাবা কাবার জায়গায় থাকবে, যখন মানুষ থাকবে না কাবাও শেষ হয়ে যাবে। মানুষের জন্যই ইন্না দুনিয়া খুলিকত লাকুম, পুরা কায়নাতকে আল্লাহ পাক মানুষের জন্য বানাইছেন। আর এই মানুষ যতদিন কয়জন থাকবে? একজন থাকবে, ততদিন পর্যন্ত কেয়ামত হবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মানুষ মানে ওই ব্যক্তি, যে ব্যক্তি ঊর্ধ্ব জগতে আল্লাহকে আল্লাহ বলে আইসা, এখানেও কি বলে? আল্লাহ বলে। ওখানে বলছে আল্লাহ, এখানে বলে আল্লাহ, এইটার নাম ইস্তিকামাত। এটার নাম কি? অর্থাৎ যা ছিল তাই, যা ছিল তাই, যা বলছে তাই, কোনো পরিবর্তন নাই। কিন্তু ওখানে আল্লাহ বলার কারণে পরিবর্তন করে দিবে এমন কোন শক্তি ছিল না, কিন্তু এই হায়াতের মধ্যে এরকম শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই যে বললাম দুটি অপশন, এই এই হাতের মধ্যে আল্লাহ কয়টা জিনিস দিয়ে দিচ্ছেন? দুইটা। কার সাথে? সব মানুষের সাথে। সব মানুষের সাথে ওই দুইটা জিনিস দিয়া আল্লাহ তাআলা বলছেন মানুষ মানুষ হয়ে যাচ্ছ, মানুষ যদি থাকতে পারো, মানুষ যদি মলানো সব হইতে পারো না, মুক্তি সব হইতে পারো না, মানুষ যদি থাকতে পারো, কি থাকতে হবে? বিজনেসম্যান না, কি মানুষ যদি থাকতে পারো। কিন্তু মানুষ থাকতে দিবে না এরকম দুটো শক্তি তোমার সাথে আগেও ছিল না, সামনেও থাকবে না। আগেও ছিল না, সামনেও, এই দুনিয়া আসার আগেও ছিল না, দুনিয়ার থেকে যাওয়ার পরেও। কয়টা শক্তি? এই দুটো শক্তি তোমার সাথে থাকবে যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে আসো। এই যে হুজুরের আয়াত তেলাওয়াত করলেন না, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত এই দুটো জিনিস তোমার সাথে থাকবে। তার ডিউটি হল মানুষকে অমানুষ বানানো। মানুষকে কার ডিউটি? কয়টা শক্তি? দুটো শক্তি। আর আছে কার কার সাথে? সব মানুষের সাথে। নবীদের সম্পর্কে ইখতিলাফ আছে, উলামায়ে কেরাম বলেন
একটা তো সবার সাথে আছে, আল্লাহ রাসূল বলছেন যে আমার সাথেও আছে, বাকি আরেকটা যেটা যার সম্পর্ক দেহের সাথে ওটার নাম হল নাফস। কি নাম? নাফস। আর আরেকটার নাম হল শয়তান। একটা হল নাফস, একটা হল নফসের কাজ মানুষকে কি বানানো? অমানুষ বানানো। আর শয়তানের কাজ কি? মানুষকে অমানুষ বানানো। আল্লাহ বলেন তোরে মানুষ বানায় পাঠাইলাম, মানুষ হইয়া আসবা, কিন্তু এখানে যেখান থেকে পাঠাইলাম এখান থেকে তোমাকে মানুষ থাকতে কোনো কষ্ট করতে হয় নাই, মানুষ থাকতে কোনো কষ্ট করতে হয় নাই, কিন্তু এখানে যাওয়ার পরে তোমার সাথে দুইটা শক্তি থাকবে, সেই শক্তি চেষ্টা করবে তোমাকে কি বানাইতে? অমানুষ বানাইতে। আর তোমার চেষ্টা থাকবে মানুষ থাকতে। এটার নাম মুজাহাদা। এটার নাম কোরআনের ভাষায় কি? মুখস্থ করবেন কোরআনের ভাষা, ভিতরে তাফসির করেন না, কোরআন বুঝবেন। এটার নাম কি? বল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। আল্লাহ তাআলা বলেন মুজাহাদা লাগবে। আমাদের বাংলাদেশের সমাজে অনেক পীর মশায়েখ আছে যারা বলে মুজাহাদা তো আমরা করব, মুরিদরা করলে তো আমরা তোমরা আমাদেরকে হারিয়ে দিবা কেন? বুঝলেন? সব খাটাখাটি সব পীর সাহেব করবে আর আপনারা খালি গরু দিয়ে দিবেন, বাস শেষ। আহলে হুদার তরিকার ভিতরে এমনি কোন নবী রসুল এইরকম কথা বলে গেছেন যে যা করার আমরা করব, তোমাদের কোনো কিছু করার নাই, তোমরা খালি চান্দা দিব? এরম আছে রে বাবা, তা আপনারা মানেন কেন? মানেন যে কত মানুষ, কত ধনী ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ চলে যায় বাবার কাছে, বাবা এটা দরকার, যা আছে চিন্তা করিস না, যা বাবার পাঠাই দে। কথা বুঝছেন? প্রত্যেকটা মানুষের সাথে শক্তি জিনিস কয়টা আছে? একটার নাম নফস, একটার নাম শয়তান। নফস এবং শয়তান ওখানে ছিল না, সামনেও থাকবে না, যেখান থেকে আসছি ওখানে, সামনেও। অতএব এখানে আছে, কার সাথে আছে? সবার সাথে আছে। এখন নফসের চাহিদা আর শয়তানের চাহিদা আল্লাহর চাহিদার সাথে সংঘর্ষের চাহিদা। নফস বলতেছে যে এইরকম লাভ হবে, এখানে যদি কিছু টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে তুমি ব্যবসাটা শুরু করো, অনেক টাকা লাভবান হবে। আল্লাহ বলে যে না, সুদের ভিতর লাভ নাই, সুদের ভিতর ক্ষতি। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন সুদের ভিতর লাভ নেই, সুদের ভিতর ক্ষতি। আজ পর্যন্ত যারা সুদ নিয়ে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে তারা ক্ষতির ভিতর গেছে। তার কারণ একটা মানুষ ঋণী হওয়া, এর থেকে বড় ক্ষতি আর কি হইতে পারে? বলে দেবে আল্লাহর দিকে তাকায় বলে যে একটা মানুষ ঋণী হওয়া, এর থেকে বড় ক্ষতি আর কি হইতে পারে? কারণ ঋণী যদি কোনো ব্যক্তি হয়, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য দাঁড়াইছেন, এক কোণার থেকে শুনতে পারছেন যে সেই লোক তার নিকটে কিছু পাওনা আছে, আল্লাহ রাসূল পিছনে চলে আসছেন এবং বলছেন সাল্লু আলা আকিকুম, এই তোমরা তোমার ভাই নামাজ পড়ে নাও, তার নামাজ আমি পড়াবো না। সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করছেন। একজন ধনী ব্যক্তি ছিল, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ, তার যত ঋণ আছে সব ঋণ আমি পরিশোধ করে দেব। আল্লাহ রাসূল ঠিক আছে, তাকে বলছে তোমার ঋণ এ পরিশোধ করে দিবে। এরপর আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়েছেন। এখন আমি বড় লোক মানুষ, গুলশানে বাড়ি, ধানমন্ডির বাড়ি, ওয়ারিতে বাড়ি, কিন্তু বাড়ি বানাইলাম কি দিয়ে? একটা চিন্তা করি, বানাইলাম কি দিয়ে? হালাল টাকা দিয়ে না হারাম টাকা দিয়ে? যদি সুদের টাকা দিয়ে বানাইতে থাকি, ব্যাংকের টাকা দিয়ে বানাইয়ে থাকি, তাহলে এই যে এই টাকাটা কার কার? কোন এক ব্যক্তি? ওই যে সমস্ত লোকগুলো ওই যে ওই সৌদিতে হসপিটাল আসছে না, এখন অনেকে আসছে না, আজি যাইবার চোখটা লাল হয়ে থাকে, এই মাঠের ভিতরে গাড়িতে নিয়ে দাঁড় করে দেয়, রোডের ভিতরে লু চলতে থাকে, শরীরটা কালো হয়ে গেছে, চোখটা লাল হয়ে যায়, আর বিকেলে এসে নিয়ে যায়,
খাওয়ার নাই, পান করার নাই, ওর যায় কি হারে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওদের টাকাটাই তো। আজকে আমি এয়ার কন্ডিশন ভিতরে বসতেছি, এয়ার কন্ডিশন বাড়ি বানাইতেছি, এয়ার কন্ডিশন গাড়ি করতেছি, কখনো কি চিন্তা করছেন? চিন্তা করবেন কেন? সুদ নেন, সুদ খাওয়াও না যায়, সুদ দেওয়াও না যায়, সুদের আলোচনা যে ব্যক্তি করে দেয় সেও না জায়েজ করে, সুদের সাক্ষী যে থাকে সেও না জায়েজ করে, সুদের যে লেখালেখি করে সেও না জায়েজ করে, হারাম, জায়েজ নেই, খেয়াল রাখা জরুরি। জানেন আমার দোস্ত, ওখানে যখন আমরা ছিলাম এই দুইটা ছিল না, নফস এবং শয়তান, এখান থেকে যখন যাব তখনও থাকবে না, অর্থাৎ ফাইট নাই, কি নাই ফাইট নাই, যেরকম ফেরেশতার কি নাই ফাইট নাই, ফাইট নাই প্রমোশন নাই, ফাইট নাই। আর যদি ফাইট করে কোন ব্যক্তি জিততে পারে তার প্রমোশন হয়, আর যদি হারে যায় কি হয়, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে, যার তারাক্কি আছে তার তানাজুলি আছে। ফেরেশতার তারাক্কিও নাই, তানাজুলিও নাই, প্রমোশনও নাই, ডিমোশনও নাই। মানুষের কি আছে? প্রমোশন ডিমোশন দুটো আছে। আল্লাহ বলেন রাস্তার দুটো খোলা। তুমি যদি এই যে দুইটা শক্তি, যে কোনো ব্যক্তি আসলো মানুষ, এই দুই শক্তির সাথে ফাইট করে তুমি মানুষ থাকতে পারো, কি থাকতে পারো? মানুষ। আল্লাহ বলেন মানুষ থাকতে পারো, তো আসলো মানুষ হইয়া যখন তোমার ডিপার্চার হবে এই দেহের থেকে, যখন তুমি বের হবা, তখন তুমি বের হবা আমার বন্ধু হইয়া। আসলো বান্দা হইয়া বের হবা কি হইয়া? কি হইয়া? বন্ধু মানে অলি আল্লাহ, আরবিতে বলে অলি আল্লাহ। তুমি আল্লাহর বন্ধু হয়ে বের হবা, আর আমার বন্ধুদের জন্য একটা জায়গা বানাইছি, তার নাম হলো কি? জান্নাত। আর যদি তুমি ওই দুই শক্তির সাথে ফাইট না করো, হাইল ছেড়ে দাও, নফস যা বলে তাই শোনো, শয়তান যা বলে তাই শোনো, তাহলে আশ্লীলা তো মানুষ, এখনো বাহ্যিকভাবে আদমশুমারিতে মানুষ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ও দেখতে মানুষ কিন্তু আসলে কি না?
মানুষ না।
এরকম মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি থাকবে, কেয়ামত হয়ে যাবে, তো বোঝা গেল কি নাই? মানুষ নাই। উলাইকা কাল আনআম, গরু ছাগল কুকুর বিড়াল, তার যেরকম সেক্স আছে, পেশাব পায়খানা আছে, ঘুম আছে, এরকম ও ঘুমায় খায়, বাচ্চা বাচ্চা পয়দা হয়, ও গরু ছাগলের মতো, বুঝে আসছে না? কিন্তু গরু ছাগল যে গরু ছাগল রয়েছে, এতে কি কারোর সাথে ফাইট করতে হয়েছে? ওর কি প্রমোশন আছে? প্রমোশনও নাই, ডিমোশনও নাই। মানুষের কি আছে? প্রমোশনও আছে, ডিমোশনও আছে। আল্লাহ বলেন বালহুম আদল, দেখতে মানুষ কিন্তু ইজ্জত আর সম্মানের দিক দিয়ে সে বালহুম আদল, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। দেখছেন কেন? এই জন্য আমার একটা কথা মনে রাখবেন, বয়ান শেষ, আজকে একটুকুই বলব, বেশি বয়ান করলে তার সমস্যা হবে, লক্ষ্য করবেন, মানুষ যদি এখানে আসার পরে মানুষ থাকে, সে আল্লাহর বন্ধু হইয়া ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম নিয়া জান্নাতে যাবে, আর মানুষ যদি নফস শয়তানের কথা শুনে অমানুষ হয়ে যায়, জানোয়ার থেকে নিকৃষ্ট হইয়া আল্লাহ পাকের জেলখানা যাবে। কাজ কয়টা? একটা, কি থাকব? মানুষ থাকব। এই মানুষ থাকার নামই এই হুদুদেরকে জিজ্ঞেস করি ইস্তেকামাত। এই জন্য আল্লাহ রাসূল বলতেন শাইয়াবাতি হুদ ওয়া আখওয়াতুহা, এনি সুম্মাস্তাকিম কামা উমিরতা। এই যে ইস্তেকামাত, রাসূল বলেন এই ইস্তেকামাতের শব্দে আমাকে বুড়ে করে দিচ্ছে। মানে কি? মানুষ বেশি চিন্তা করলে চুল পাইকে যায়, প্রেশার হয় চুল পাইকে যায়। আল্লাহ রাসূল বলেন আল্লাহ যে বলছে ইস্তাকিম, এই শব্দ আমাকে বুড়ে করে দিছে, তার অর্থ আমার চুল পাকা দিছে। এটা কেটে মামুলি কথা, অনেক কঠিন কথা, যেরকম আল্লাহ বলছেন ওরকম থাকো। আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আমার দাদা পীর ছিলেন, তিনি বলতেন যাব নেহি হো কিসি কা তো কেউ হো কিসি কা উনহি কা উনহি কা হওয়া যা রাহা হো, আমি যখন কারো না তো কারো কেন হব। এটা আমরা দুনিয়াতেও দেখি না। একজনের কর্মচারী কার কথা শোনে? ড্রাইভার কার কথা শোনে? প্রতিবেশীর কথা শোনে? বিবি কার কথা শোনে? সন্তান কার কথা শোনে? বাবার কথা শোনে? সুসন্তান ভালো বিবি হইলে স্বামীর কথা শোনে, নানা ধরনের কথা শোনে। তো বান্দা হইলে কার কথা শুনতে হবে? আমার মালিক যে তার কথা, সে কে? আল্লাহ। ওখানে থাকতেই মানতাম, এখানে আসার পরে মানতে হবে। কিন্তু ওখানে যে মানতাম, না মানতে বলার কেউ ছিল না, কিন্তু এখানে বলার কজন? একজন ভিতরে একজন। এই ভিতরে এবং বাহিরে কজন হল? দুজন। আজকে শুধু এতলাহি মজলিসের পরিচয় দিচ্ছি। তো এর ভিতর যে একজন, যে দুজন শত্রু, কার শত্রু? আমার আপনার শত্রু। তার কারণ হলো যে আমি যেখান থেকে আসছি ওখানে যাইতে দিবে না। আসছি কোথা থেকে? ঊর্ধ্ব জগৎ থেকে, জান্নাত থেকে। ও যাইতে দিবে না কে? নফস এবং শয়তান। তো শত্রু হল না? শত্রু হল। এখন এই শত্রুকে দুই শত্রুর ভিতরে একজন, সেটা হল শয়তান, যে এর সাথে ফাইট করতে, যুদ্ধ করতে আল্লাহ তালা আমাদেরকে বলেন নাই, এর ইসলাহ হবে না। অনেক সময় বলেন যে আরে শয়তান দেওয়া আমি সাইজ করে খাই, মানে বড় কুকুর মানুষ, কেন আমি শয়তানের ঠিক করি? শয়তান ঠিক করে না রে বাবা। এই জন্য শয়তানকে ঠিক করার সুযোগ কারো নাই। এই জন্য আল্লাহ তালা বলছেন ইম্মা ইয়ানযাযান্নাকা মিনা শাইতানি নাযগুন ফাস্তাইযু বিল্লাহ। যদি শয়তান তোমাকে কখনো অ্যাটাক করে, তাহলে শয়তানের সাথে তুমি যুদ্ধ করতে যায় না, বাইরে উঠবা না। সেক্ষেত্রে আমার প্রিয় মুর্শিদ বলতেন, ছোট্ট বাবুকে যখন কোনো শত্রু ধরে, সে আব্বা বলে ডাক দেয়। আব্বার কানে আওয়াজ গেলে সে দৌড়ে আসে, শত্রুর থেকে তার সন্তানকে সে নিয়ে যায়, হেফাজত করে। আমার হজরত বলতেন, আল্লাহ তালা বলছেন আমার বান্দা, তোমাকে যদি শয়তান ধরে তো তুমি তার সাথে ফাইট করতে যাও না, তুমি রব্বা বলে ডাক দাও। কি বলে ডাক দাও? রব্বা, হে আমার রব, আমার কাছে শয়তান ধরেছে, আমার নুসরত, আমার সাহায্য তোমার নিকটে আসবে, শয়তান থেকে তোমাকে হেফাজত করে নিয়ে যাবে। বুঝে আসছে না? ইম্মা ইয়ানযাযান্নাকা মিনা শাইতানি নাযগুন ফাস্তাঈযু বিল্লাহ, আল্লাহর থেকে পানা চাও, আল্লাহকে ডাক দাও, আল্লাহ হেফাজত করবে। তো বোঝা গেল শয়তানের সাথে এদিক সেদিক করার দরকার নেই। এই জন্য শয়তান ধরতে পারে কারে কারে? সবাই। এই জন্য সকলের জন্য দেখেন নাই যে পুলিশ পালিশের যাদের চাকরি করে সবার সাথে পিস্তল থাকে, কারণ তাদেরকে শত্রু ধরতে পারে, পিস্তল সবার সাথে থাকে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে শত্রু ধরতে পারে, এই জন্য এই শত্রুর সাইজ করার জন্য আল্লাহ তাআলা সবার সাথে একটা পিস্তল লাগা দিয়েছেন। হেজার নাম হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ফাস্তাঈযু বিল্লাহর অর্থই যে যখনই তোমাকে শয়তান ধরে, যেই হোক যেখানে হোক, রাত্রে হোক দিনে হোক, শয়তানে ধরছে, তুমি কি বলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হল, এর বিস্তারিত অর্থ তো হুজুরের থেকে জানলেন, বিরাট অর্থ, এক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পুরো জীবনের জন্য যথেষ্ট। আল্লাহ বলা মাত্রই শয়তান আর সেখানে ঠাক থাকতে, এটা তীর পিস্তল বা শেষ, শয়তান চলে যাবে। আর বাকি আর একটা আছে শত্রু, তার নাম কি? কি নাম? কতদিন থাকবে? অনেক মানুষের ধারণা বুড়ে হয়ে গেলে নষ্ট থাকে না, নষ্ট মরে না, নফস মরে না, মাঝে মাঝে সাইজ হয়ে যায়, কিন্তু আবার যে কোনো মুহূর্তে জাগতে পারে। এই জন্য অনেক মানুষ আছে এই পরীক্ষা টিকার সময় এই পাড়া প্রতিবেশী দাদা পায়, দাদার থেকে দোয়া নিয়ে যায় পরীক্ষায় পাশ করার জন্য, দাদার কাছে গেছে, দাদা মাথার উপরে হাত দিয়ে দোয়া করে দেয়, না যায় দেবো হারাম, যদি আপন দাদা না হয় স্পর্শ করা যায় নাই, তার দোয়া কবুল হবে না, পাশও করবে না। এই জন্য দোয়া করা যাবে না, দোয়া করা নাকি দেবে, এমনি দোয়া চাবে। কিন্তু ওই যে সে মনে করে কি আমি বুড়া মানুষ তো, কিন্তু সে বুড়া মানুষ ঠিক, কিন্তু তার নফস কি বুড়া? হ্যাঁ, বুড়া মানুষ পারে না তাই করে, আর সে চিন্তা করে যে আহারে এই দুয়ার সুযোগটা যদি পাইতাম জওয়া নিতে তাহলে খবর ছিল তো, মনে 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 ওর দোয়া কবুল হবে, কিচ্ছু হবে না। এই জন্য খবরদার এরকম দোয়া করাবেন না, পীর সাহেবের নিকটে নিয়ে যাবেন না। অনেকে পীর সাহেব বাবার নিকটে বাবা দোয়া করে দেন, বাবাই দোয়া করে লাহাউলা কত লাগবে। আমি যখন করাচি দিয়েছিলাম তখন এই মুম্বাই থেকে আমাদের করাচিতে তো প্রায় 25 লাখের মতো বাঙালি আছে করাচিতে, তো ওই করাচি বাঙালি কলোনিতে আমার একটা মাদ্রাসা ছিল, বাঙালি লোকেরা আমাকে খুব মানত, ওখানে মানুষেরা মহব্বত করত, ভয়ও করত, কারণ তো ওই এক পীর সাহেব আসত মুম্বাইয়ের থেকে, মুম্বাই পীর মানে কি শয়তানের হাড্ডি বুঝছেন, এই মানুষ মহিলাদেরকে ফুঁ দিতে গেলে এই মাথার উপরে হাত দিত, একেবারে টানতে টানতে নিষ্পন্থ নিয়ে যেত, তাহলে তার ফুর স্টাইল কোন মুসিবত হইল, পীর আবার এরকম শয়তানি। তো আমরা তখন তাল গেলে ছাত্র পড়তাম তখন আমি, তারপরে কিছু ছাত্র এরকম মিলে তারপরে পীরটা একদিন সাইজ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ পীর আর জীবনে করাচি আসে না বুঝছেন, ভিটান পাটান খেয়ে গেছে তো গেছে, কারণ হালটা দিয়ে হইতো তাদের জিকিরের সময়, পুরুষ মহিলা একসাথে কি করত জিকির করত, তারপর কি হইত হালতারি হইত, হালতারি হইলে কি করতো লাইট বন্ধ করে দিত, তা আমাদের হালতারি হয়েছে শুধু আমাদের হাল হয়েছে শুধু পীর সাহেবের উপরে দে মার বুঝে আসছে না, এই জন্য খবরদার এরকম পীরের নিকট যাবেন না, শরিয়াতের খেলাফ করে। ওদের আমি বলতেছিলাম কোথায় যাবে, একটা হলো শরিয়াত একটা হলো মারেফাত, অনেক মানুষ আছে তারা বলে হুজুররা তো শরিয়াতি আমরা হলাম মারিফত, ওই যে গান গায় কিছু লোক আছে না তারা একটা হলো হয় শরিয়াতের পালা আর একটা কি লয় মারেফতের পালা, পালা গান হয় যে, তো শরিয়াত আর মারেফত আসলে আমাদের দেশের মানুষ বুঝে না, শরিয়াত এবং মারেফত হল ইনশাল্লাহ বলবো আমি আস্তে আস্তে, মনে করে দুধ, দুধের থেকেই তো ক্রিম বের হয় না, ক্রিম কোথা থেকে আসে, দুধ ছাড়া ক্রিম হয় রে ভাই, কেউ তো বলতে পারে দুধ ছাড়া ক্রিম হয়, দুধের উপরে কি হয় মেহনত হয়, এখন তো মেশিন এলে আগের জমানায় কি করত টানত, টানার পরে উপরে কি বের হয়ে আসত ক্রিম বের হয়ে আসত, তো শরিয়াত হল আল্লাহ রসুলের 23 বছরের জীবন, এই শরিয়াতের উপরে যখন কোনো ব্যক্তি আমল করে তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মারিফাত নসিব করে, কি নসিব করেন, কিন্তু যেই কারণে মারিফাত পাইল সেটা মৃত্যু পর্যন্ত আর ছাড়তে পারবে না, এই যে বলল না ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতে একাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত থাকো। এই জন্য আল্লাহর কোন ওলি বা কোনো নবী মৃত্যুর আগে সব নামাজ কালাম ছেড়ে দিছে, এরকম শুনছেন, আমাদের শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিতাবের ভিতরে আসছে, ওনার তো মোরাকাবা করতেন বিভিন্ন ছোট রুম ছিল ওনার, ওর ভিতর বসে মোরাকাবা করতেন, তো এই মোরাকাবার অবস্থায় হঠাৎ করে অন্ধকারে দেখেন যে ওনার রুমটা আলোকিত হয়ে গেছে, হঠাৎ করে লাইট জ্বললে অন্ধকারে থাকলে মানুষ বুঝবে না, আলোকিত হয়ে গেছে, উপরের দিকে তাকায় দেখে নূরের সিংহাসন, ওই নূরের সিংহাসনের উপরে অনেক সুন্দর একটা যুবক মানুষের মতো বসা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন যে আমার লাইফে এত সুন্দর মানুষ আমি দেখিনি, ও বলতেছে ইয়া আব্দি আব্দুল কাদের, হে আমার গোলাম বান্দা আব্দুল কাদের শোনো আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, কি হয়ে গেছি তোমার উপরে খুশি হইয়া আমি নিজেই তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি, সে সুসংবাদ হল আজকের পরে আর তোমাকে কোনো ইবাদত করতে হবে না, এই সুসংবাদটা দিতে আসছে কাকে, আব্দুল কাদের জিলানীর মধ্যে রেখে আসছে কে, আল্লাহ নাউযুবিল্লাহ, নূরের সিংহাসনে বসে। শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস পড়া মাত্রই ওই সিংহাসন চূর্ণ বিচূর্ণ হইয়া অন্ধকার হয়ে গেছে। কিন্তু শয়তান কি ভুলে গেছে? শয়তান মরে যায় না, ভাইগে যায়। মরে যে মরে যায়, কারণ সে তো আল্লাহ থেকে সময় নিছে, রব্বি আনজিরনি ইলা ইয়ামি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে সময় দেন। আল্লাহ বলছেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে সময় দেওয়া হলো। এই জন্য শয়তান মরে না, শয়তান কি হয়, ভাগে, মরে না। এটা মনে হয় যে আপনি তিল লাগাইছেন বাস, যে শেষ, মরবে না, ভাগবে। তখন শয়তান ওখান থেকে বলছেন যে আব্দুল কাদের, তোমার মতো হাজার হাজার সুফিকে এই মাকামে আসার পরে আমি ধ্বংস করে দিয়েছি, কিন্তু আজকে তোমাকে আমি পারলাম না, কারণ তুমি বহুত বড় আলেম, তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেল। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ ঘটনা বয়ান করার পরে বলেন যে শয়তানের প্রথম ধোকার থেকে দ্বিতীয় ধোকার তীক্ষ্ণ ছিল, সূক্ষ্ম ছিল। তার কারণ বান্দা যদি নিজেকে কিছু মনে করে, মা আসাবাকা মিন হাসানাতি ফামিন আল্লাহ, যে কোনো ভালো কাজ নিজের পক্ষ থেকে হয় না, আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে। আমি মসজিদ বানাইছি না, বলতে হবে আল্লাহ পাক মেহরবানি করে আমাকে এই মসজিদ বানানোর ভিতর ব্যবহার করছেন, আল্লাহ তাআলা আমাকে, আরো কত মানুষের টাকা আছে, আল্লাহ আমাকে তার দেওয়া টাকাকে তার দিনের কাজের জন্য খরচ করে এই মাদ্রাসা বানানোর তৌফিক দান করছে। আমি বলা যাবে না, আমি করছি এটা বলা যাবে না। তো ওখানে উনি সাথে সাথে বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত থানভী বলেন প্রথম ধোকার থেকে দ্বিতীয় ধোকা আরো কঠিন ছিল, কারণ যদি উনি মনে করতেন যে হ্যাঁ আমি আমার এলেমের কারণেই বেঁচে গেলাম, তাহলে শেষ। এলেমের কারণে বাঁচে নাই, আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের কারণে বাঁচে। কথা বুঝছেন? কার? আল্লাহ পাকের রহমতের কারণে বাঁচে। তো এই জন্য আমার দোস্ত, শয়তান তো শয়তান, ভাগবে, মরবে না। আর ভাগানোর জন্য তীর হল কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবাই মুখস্থ রাখবেন। আর আরেকটা যে আছে ওটা হল নফস, এইটার উপরে মেহনত। এই জন্য আমাদেরকে অমানুষ বানায় কয় শক্তি, একটা ভিতরে একটা বাহিরেটার নাম, ভিতরেটার নাম কার কার সাথে আছে, সবার সাথে আছে। কতদিন আছে? যতদিন আমি গাড়িতে বসা আছি, বাস যতদিন আমি এই গাড়িতে ততদিন আছে। গাড়ির থেকে নামলে তো মৌ, নামলে তারা তো মৃত্যু পর্যন্ত আছে। কথা বুঝছেন? এখন এই প্রথম শয়তান তো গেল, এখন দ্বিতীয় যে নফস, এই নফসের উপরে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। এই নফসের সাথে মুজাহাদা করতে, এই নফসের সম্পর্কে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের কারো সাথে সম্পর্ক করা ভালো। মুরিদ হওয়ার কথা আমি বলতেছি না, অ্যাডভাইজার বানাইতে বলতেছি। শেখ সাদির রহমতুল্লাহ নাম শুনছেন না? শেখ সাদির রহমতুল্লাহ বহু বড় মানুষ ছিলেন, শাহাবুদ্দিন সরওয়ার্দি রহমতুল্লাহ খলিফা ছিলেন, ওই তরিকার উনি সর্বপ্রথম খলিফা। তো শেখ সাদির রহমতুল্লাহ বলতেন যে নফসে নাতাওয়ারা কুষ্টে ইল্লা জিল্লে পীর, তুমি যদি এই নফসকে মারতে চাও তাহলে একা একা সম্ভব না, কোনো মুরব্বীর সাথে তোমার সম্পর্ক লাগবে। আমার দাদা পীর মহিউদ্দিনুল্লাহ হযরত মাওলানা আবরারুল হক রহমতুল্লাহ বলতেন যে পীর বানাইতে বলতেছি না, অ্যাডভাইজার বানাও। অ্যাডভাইজার তো সবাই বানাইছে না, আপনারা তো সবাই ইনকাম ট্যাক্সের ফাইল আছে না, আপনি দেখেন না, উকিলে দেখে, উকিলে দেখে। তারা যেন বলেছেন যে উকিল সাহেব আপনি আমার এই ফাইলটা দেখাশোনা করবেন। এরকম একজন হক্কানি আলেমে রব্বানি, আলেমে রব্বানি, যে নফস শয়তানের গোলাম না, মানুষ কি, এখানে মনে রাখবেন, একটা হলো শব্দই মনে রাখবেন, একটা হলো মাশহুর হওয়া, একটা হলো মকবুল হওয়া, একটা হলো আর একটা হলো মকবুল। মশহুর মানে প্রসিদ্ধ, অনেক মানুষ দুনিয়াতে আছে প্রসিদ্ধ কিন্তু মকবুল না, আর অনেক মানুষ মকবুল কিন্তু মশহুর না, আর অনেক আল্লাহর বান্দারা আছে মশহুর ও মকবুল, ভাগ্যবান মানুষ। এই জন্য আপনার সম্পর্ক করতে হবে কার সাথে? মকবুল। এখন আপনি বলেন যে মকবুল বুঝবো কেমন করে? মকবুল বোঝার তরিকা হল তার মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত রসুলের সুন্নতের সাথে সজ্জিত, উপরে রসুলের সুরাত, ভিতরে রসুলের সিরাত, উপরে রসুলের ভিতরে রসুলের। এখন উপরে রসুলের সুরাত নাই, বলেন যে বাইরে বুঝতামই, মিথ্যা। উপরে রসুলের সুরাত নাই, আপনি যদি মনে করেন বাইরে বুঝতামি, এখন বলেন যে হুজুর বাইরে বুঝতামি না, বাইরে করবো কি? অনেক ঘটনা তার থেকে ঘটে যেগুলো স্বাভাবিক মানুষ থেকে হয় না, তো আল্লাহ না হলে কিরকম হয়েছে। আচ্ছা, সবচেয়ে অলৌকিক ঘটনা ঘটবে কার থেকে আপনারা জানেন? হ্যাঁ, তার নাম কি? দাজ্জাল। তো দাজ্জাল বড় বুজুর্গ হবে, তাই না? হ্যাঁ, অলৌকিক ঘটনার কারণে বুজুর্গ হয় না, বুজুর্গ হয় রসুলের সুন্নাত তরিকার বরকতে। কিসের বরকতে? মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত রসুলের সুরাত হবে, আর ভিতরে রসুলের, এই দুটো জিনিস যখন থাকে সুরাতও লাগবে সিরাতও লাগবে বাবারে। অনেকে বলে যে ভাই ভিতরে ঠিক আছে, আপনারা খালি উপরে দেখেন, শরীয়তি মানুষ, আমরা তো মারফতি। আমি বলি যে মারফুত যারা হয় তারা হারামি হয়, শরীয়তের পুত হও, মারফুত হইও না, মা বাপ দোনোটা লাগবে, শরীয়তের মাধ্যমে মারেফত হয়। যারা শুধু মারেফতি ঠিক না, কারণ দুধ ছাড়া মাখন হয় না, দুধ ছাড়া মাখন হইতে হইলে কি লাগবে? মারেফত হইতে হইলে শরীয়ত লাগবে, শরীয়তের উপর চললে আল্লাহ তাআলা মারেফত দান করেন, কথা বুঝছেন? এই জন্য আমাদের সুফিয়াদের পরিভাষায় আস্তে আস্তে শিখবেন, যারা সালিকিন, যারা এই আল্লাহর পথের পথিক, তাদের দুই নাম, কয় নাম? একটাকে বলা হয় আবুল হাল, আর একটাকে বলা হয় ইবনুল হাল। আবুল হাল শব্দের অর্থ হল যে কোনো পরিবেশে যায় সে পরিবেশের সাথে মিলে যায়, পরিবেশের সাথে কি হয়ে যায়? হ্যাঁ, মিলে যায়। আর আরেকটা হলো যে কোনো পরিবেশেই যাক সে পরিবেশের কারণে প্রভাবিত হইয়া পরিবেশের সাথে মেলে না, কথা কি বুঝছেন? এর প্রথম হল আবুল হাল, একটা হলো অনেক সময় বাচ্চাদের পাঠিয়েছেন, মায়ের পাঠিয়েছেন যা ধুনের পাতা নিয়ে, ওখান থেকে একদম বান্দর না চাইতেছে, বা দাঁড়ায় গেছে এক ঘন্টা বান্দর না দেখছে, মা বসে দিয়েছে তরকারি দিকে দিবে, বা পাইছে এই কিরে তাহলে আমি পাঠাইছে না কি আনার জন্য? আচ্ছা আচ্ছা, মনে আছে বাচ্চা ইবনুল হাল, কিন্তু বাপ কি তাই করতো? বাপ তো দেয় যে সময় মতো খানা খাইতে হবে, বাপ তাই করতো না। এরকম শুরু করতে একাতে লাইনে কয়জন মানুষ? একটা হলো ইবনুল হাল, একটা হলো আবুল হাল। দুধ হলো আবুল হাল, ইবনুল হাল। দুধের ভিতরে পানি দিবেন, দুধ আস্তে আস্তে তার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। এক মন দুধের ভিতরে একশোটা, এক মন পানির ভিতরে একশোটা দুধ দিবেন, দুধ আসে বলে বুঝে আসবে না। কিন্তু ওই দুধের থেকে মেহনত করে যদি আপনি মাখন বের করতে পারেন আর সাগরের ভিতরে দেন, আর একশো ফুট ঢেউ উপর নিচে হয়, তারপরে সে থাকবে কোথায়? উপরে। এই জন্য মারেফত জরুরি, কিন্তু মারেফত আসে কখন? যখন নফস এবং শয়তানের সাথে যুদ্ধ করে, ফাইট করে একটা মানুষ মানুষ হয়, একটা মানুষ মানুষ হয়, তখন সে আবুল হাল হয়। তখন তাকে যদি আপনি যে কোনো খারাপ পরিবেশে ছেড়ে দেন, সেই খারাপের কারণে সে খারাপ হবে না, চায়না যাবে, হোটেলের ভিতরে আল্লাহ পাকের নাফরমানির কাজ হবে, কিন্তু সে তার ইমানকে বাঁচাইয়া দেশে ফিরে আসবে। আর যদি ইবনুল হাল হয় তাহলে বিদেশে যাইয়া ফাইভ স্টার হোটেলে যাইয়া ইমান নিয়ে ফিরে আসতে সে পারবে না। এই জন্য তার কি করতে হবে? মেহনত করতে হবে ইমানের উপরে। কিসের উপরে? ইমানের উপরে মেহনত করা,
সে যদি ওই যে ক্রিম বেরিয়ে যায় তাহলে ওটার পানির সাথে পরিবেশের কারণে প্রভাবিত সে হবে না। যদি প্রভাবিত হয়ে যায় তাহলে এর নাম হল ইবনুল হাল, প্রভাবিত না হয় এর নাম হল আবুল হাল। কিন্তু এই আবুল হাল হয় কখন, যখন আল্লাহ তাআলা মারেফাতের দৌলত দান করেন। কিন্তু মারেফাত আসে কখন, ওই শরীয়তের উপরে মেহনতের বরকতে। আর মারেফাত যখন আসে তখন তার সামনে তরিকাত আসে, কি আসে, তরিকাত, যে এই পথে আমার চলতে হবে। এরপরে আল্লাহ পাক তার সামনে হাকিকাত খুলে দেন, কি খুলে দেন, হাকিকাত। কয়টা জিনিস হল, শরিয়াত, মারেফাত, তরিকাত, হাকিকাত। শুরু কি শরিয়াত দিয়া, শরিয়াত ছাড়া যারা এগুলো অর্জন করতে চায় তারা বলে, কথা কি বুঝছেন? হ্যাঁ, তো যাই হোক আমার দোস্ত, এই যে নফস যে আছে না, নফস সবার সাথে আছে। এই নফসের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধটা শিখতে কোনো মুরব্বী লাগবে, কি লাগবে, মুরব্বী লাগবে। এরকে আপনি পীর করতে পারেন বা রুহানি লোকের ডাক্তার বলতে পারেন, যাই ইচ্ছা তাই বলতে পারেন। বাকি এটা হবে কিভাবে, এই যুদ্ধটা আমরা করব কিভাবে, এটা সবার দরকার। আলেমেরও দরকার, গায়ে আলেমের দরকার, ইমাম সাহেবের দরকার, খতিব সাহেবের দরকার, কথা বোঝেন নাই, আলেম সবার দরকার। যারা এটা করছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে, তারা মানুষ হয়েছে, তারা কি রয়েছে। আর যারা এটা করে নাই আলেম হইয়াও অমানুষ হয়ে গেছে। তো আল্লাহর বন্ধু হইতে কি লাগবে, মানুষ হওয়া লাগবে, কি লাগবে, আসছে কি মানুষ থাকতে হবে, মানুষ থাকতে দেয় না কয় শক্তি, একটা বাহিরে একটা, বাহিরেরটার নাম ভিতরের নাম। এই নফসের আলোচনার নামই হল আমাদের ইসলামি মজলিস। এখন নফসে কি কি ক্ষতি করে, কি কি সমস্যা করে, কিভাবে করে, আল্লাহ পাক যদি তৌফিক দেয়। হযরত মাওলানা হুকুম করছেন এখানে আসার জন্য, আল্লাহ যদি সেহাত ভালো রাখেন আসবো, এর উপরই আলোচনা হবে ইনশাআল্লাহ, কথা বুঝছেন, এর উপর আলোচনা হবে, যাতে করে বুঝে আসে যে নফস কি করতে পারে, মানুষে অমানুষ বানায় ফেলে, মানুষে আর অমানুষ হলে আল্লাহর বন্ধু থাকে, আলেম আল্লাহর বন্ধু না, মুক্তি আল্লাহর কি না, বন্ধু না, কথা কি বুঝছেন। ইনশাআল্লাহ এই সম্পর্কে আল্লাহ তৌফিক দিলে সামনের মজলিসে আলোচনা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ।